الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে মাসনবী শরীফ অনুষ্ঠানে। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে রাসূল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর আলী সাল্লাল্লাহু সাল্লাম এক সফরের মধ্যে ছিলেন। তো হযরত আলী বলছেন যে মাস্তাকবালাহু হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই আমরা কোনো পাথরের পাশ দিয়ে যেতাম, যখনই কোনো বৃক্ষের পাশ দিয়ে যেতাম, তারা বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। একজন উর্দু কবি বলেছেন, হাজারো শাজার জিন পর পড়তে হ্যায় দুরুদ, ও হ্যায় আল্লাহ কে প্যারে মাহবুব। তো আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহির আমরা মাসনবী নিয়ে আলোচনা করছি। প্রত্যেক এপিসোডে, প্রত্যেক পর্বে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে, নফসে ফিরআউনাস্ত সাইরাস্তান মাকুন তানা বাদশ আয়াদা কুফরে কুহন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে বলছেন যে তুমি তোমার নফসকে তুমি ফেরাউন বানায়ও না, নফসকে ফেরাউন বানিও না, তা না হলে কি হবে যে পুরনো কুফর জেগে উঠবে। আমাদের চেনে দর্শকবৃন্দ, আমরা সবাই জানি যে ফেরাউন সে কাফের ছিল, মুসা আলাইহিসসালাতু আসসালামের দাওয়াত কবুল করে নাই, কবুল না করে বা অবাধ্যতা পোষণ করে সে কুফরের মধ্যে নিমজ্জিত হয়েছিল। তো নফস সব সময় মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করে। নফসকে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফেরাউনের সাথে তুলনা করছেন যে নফসের ফেরাউনকে কীভাবে মানে দমিয়ে রাখা যায়, সেটা হচ্ছে তাকে কী রাখতে হবে, ক্ষুধার্ত। যখনই তাকে ক্ষুধার্ত রাখা হবে তখন নফসের ফেরাউনটা কি চেপে থাকবে, দমিয়ে থাকবে। আর যদি তাকে শুধু মানে খাইয়ে খাইয়ে মোটা তাজা যদি করে দেওয়া হয় নফসকে, তাহলে পুরনো কুফরগুলো কী হয়ে যাবে, আবার জেগে উঠবে। তো নফসকে কী করতে হবে, যদি আর যদি মানুষ নফসের সামনে যদি মাথা নত করে নেয়, নফসের সামনে যদি মস্তক অবনত করে নেয়, তাহলে এই নফস কী করবে যে এক সময় কুফরের দিকে চলে যাবে। প্রথমে ছোট ছোট গুনাহ করবে, ছোট ছোট গুনাহ করতে করতে আবার বড় বড় গুনাহ করবে, বড় গুনাহ করতে 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 এক সময় নফস তাকে কুফরের দিকে নিয়ে চলে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নফসকে সব সময় দমিয়ে রাখার চেষ্টায় থাকতে হবে। একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ঘোড়া, ঘোড়াকে কিন্তু খাবার খাওয়ানো হয়, ছোলা খাওয়ানো হয়, বুট খাওয়ানো হয়, যাতে করে সে কি ভালোভাবে দৌড়াতে পারে, সফরে যেতে পারে। কিন্তু ঘোড়াকে যদি এত বেশি খাইয়ে দেওয়া হয়, তাকে এত বেশি শক্তিশালী করে দেওয়া হয় যে দেখা যাবে যে সে যখন সফরে যাবে এমন সে অবাধ্য হয়ে যাবে, এমন মাথা চাড়া দিয়ে উঠবে, তো যে তার উপর আরোহণ করেছে তারও ক্ষতি হতে পারে, সে এদিকে ছুটবে, ওদিকে ছুটবে, সেদিকে ছুটবে। তো ঘোড়াকে খাওয়াতে হবে, কিন্তু এত বেশি খাওয়ানো যাবে না যাতে সে এত বেশি প্রবল শক্তিশালী হয়ে যায় যে আরোহীর যে প্রাণটাই ছিনিয়ে নেয়। তো যারা ঘোড়া পালন করে তারা জানে, বা যারা ঘোড়ার উপর আরোহণ করে তাদেরকে খাবার দেয়, কিন্তু একটু লিমিটেড খাবার দেওয়া হয় যাতে করে সে অবাধ্যতা না হয় আর আরোহীর ক্ষতি করতে না পারে। তো নফস, নফসেরও কিন্তু অধিকার আছে, কিন্তু নফসকে এত বেশি খাইয়ে, হ্যাঁ, নফসের অনুগত হয়ে এত বেশি তার করলে নফস কী করবে, তা আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে, অবাধ্যতার দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলার নাফরমানির দিকে নিয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাফরমানির দিকে আপনাকে নিয়ে যাবে। নফসকে কী করতে হবে, খাবার কম দিয়ে, কম খাইয়ে তাকে কন্ট্রোলে রাখতে হবে। যখনই দেখবেন আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই মানুষ অতিরিক্ত খেয়ে ফেলে তখনই তার দ্বারা কি অতিরিক্ত কথা বলা হয়, অতিরিক্ত হ্যাঁ সে গুনাহের দিকে যায়, অন্যান্য কাজ করতে চায়, ছবির দিকে, ফিল্ম, ড্রামা, নাটকের দিকে তার নফস তাকে নিয়ে যায়। মানুষ এক গুনাহ থেকে দুই গুনাহ, তিন গুনাহ, চার গুনাহ করতে থাকে, করতে থাকে, বাড়তে থাকে। সে মনে করে যে আজকে তওবা করব, কালকে তওবা করব, কিন্তু তার তওবা নসিব হয় না। আবার নফস কি বলে, আচ্ছা গুনাহ করে নাও, যখন সুযোগ আসে গুনাহ করার তো বলে গুনাহ তো করে নাও। নফস তাকে শিখায় যে আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিবেন, আল্লাহ তো গফুর রহিম। হাদিসেরও কথা মনে পড়ে যায় যে আতাইবু মিনা জম্বি কামাল্লা জম্বালা, যেন গুনাহ থেকে তবাকারী যেন গুনাহ করে নাই। ঠিক আছে তুমি গুনাহ করে নাও, নফস তাকে বলছে, পরবর্তী পর্যায়ে তুমি গুনাহ করবে, পরবর্তী পর্যায়ে তুমি আল্লাহর কাছে তবা করবে, আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। এখন তো পুরো জিন্দেগি পড়ে আছে, তোমার পুরো জীবন বাকি আছে, দেখো আশপাশে যে পরিবেশ রয়েছে, সৌন্দর্যতা রয়েছে, সেগুলো দেখো। তো এভাবে কি করে নফস মানুষকে খুব প্ররোচনা দিতে থাকে আর গুনাহের কাজে লিপ্ত করে রাখে, আর আল্লাহর কাছে তওবা নসিব হয় না। অনেক সময় দেখা যায় সে গুনাহ করে নিছে, তওবা নসিব হয়নি, তার মৃত্যু চলে আসছে। এখন মাদিনা চেরা দর্শকবৃন্দ, এখন কী করবেন? শয়তান তো কিছুক্ষণ আগে বলছিল যে তুমি গুনাহ করে নাও, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তওবা কবুল করবেন। মৃত্যু যে চলে আসছে, সময় পান নাই, সময় আসে নাই। আমাদের চেরা দর্শকবৃন্দ, আমরা কি, আমরা সবার কি গ্যারান্টি আছে যে সবাই বার্ধক্যে গিয়ে সে মৃত্যুবরণ করবে, শেষ পর্যায়ে গিয়ে তওবা করে সে নেককার হয়ে যাবে? এরকম তো গ্যারান্টি নাই। আপনি আশপাশের পরিবেশকে দেখুন, এলাকাকে দেখুন, মহল্লাবাসীকে দেখুন, যে এমনও যুবক আছে যার কেবল কি সে বড় যাত্রী নিয়ে বড় বের হয়েছে, কিন্তু ইসরায়েল আলাইহিসসালাম আসলেন, তার রুহ কবজ করে নিলেন। কিছুদিন আগের ঘটনা, মানে সব কিছু ঠিক হয়ে গেছে, ডে বাই ডে, 17, 18, 19, 20 এই তারিখে এঙ্গেজমেন্ট, এই তারিখে বিয়ে, এই তারিখে তার বলিমা ছিল, এই তারিখে এটা ছিল, কিন্তু কি বিয়ের দিনে কি বর ইন্তেকাল বরণ করলো। সে কি জানতো যে আমার মৃত্যু চলে আসবে? আপনি দেখবেন মাদিনা চেরা দর্শকবৃন্দ, অনেক বাচ্চা মায়ের পেটেই মারা যায়, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটা বয়সের কোনো তারতম্য নাই। তারপর দেখবেন যে কোনো বাচ্চা 5 বছর বয়সে মারা গেছে, কেউ 10 বছর বয়সে মারা গেছে। তো এটা জরুরি না, এটা কোনো আবশ্যকীয় কোনো বিষয় না যে মানুষ বৃদ্ধ অবস্থায় মারা যাবে, যে কোনো মানুষের মৃত্যু চলে আসতে পারে। তো আমরা মৃত্যুকে ভয় করি, আমাদের অন্তরে যদি মৃত্যুর ভয় চলে আসে, কবরের শাস্তির কথা যদি মনে থাকে, পরকালের যদি ভয় থাকে, জাহান্নামের শাস্তির যদি ভয় থাকে, তাহলে আমরা অবশ্যই তওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বস্তু এমন রয়েছে যে মানুষ বৃদ্ধ হওয়ার পরেও সেটা যুবক থাকে তার কাছে। আমি দেখেছি 60 বছরের মানুষ, 65 বছরের মানুষ, 70 বছরের মানুষ, 100 বছর হয়ে গেছে জীবিত, তার জীবনটা সে অতিবাহিত করে নিয়েছে, কিন্তু তারপরও তার জীবিত থাকার আকাঙ্ক্ষা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা হচ্ছে সে নিজের বৃদ্ধ মানুষও সেই বস্তুকে যুবক মনে করে, সেটা হচ্ছে কি জীবন, সে তার জীবনের সাথে খুব মহব্বত, ভালোবাসা রয়েছে তার। তার সামনে মৃত্যুর কথা বললেই, মানে মৃত্যুর কথা বলো না, মৃত্যুর কথা বলা যাবে না। তারপর মাল অর্থাৎ সম্পদ, সম্পদের প্রতি তার খুব ভালোবাসা, সম্পদকে যুবক মনে করে সে, আর জীবনকে যুবক মনে করে, অথচ সে বৃদ্ধ হয়ে গেছে, মারা যায়, বৃদ্ধ হওয়ার পরেও সম্পদের লোভ অন্তর থেকে যায় না, সম্পদের ভালোবাসা অন্তর থেকে যায় না। অনেক মানুষ দেখা যায় যে অর্থ উপার্জন করতে 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 সে কোটি কোটি টাকা জমা করেছে, কোটি কোটি টাকা ব্যাংক ভর্তি তার টাকা আছে, তো জমা করতে 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 বয়স কত হয়ে গেছে, 60, কত হয়ে গেছে, 65, কত হয়ে গেছে, 70, টাকা তো জমা হয়ে গেছে, কিন্তু এখন ইসরায়েল আলাইহিসসালামের আসার সময় হয়ে গেছে, আপনার পাটা কোথায় চলে গেছে, অলরেডি কবরে চলে গেছে, এই কবরে নামবেন, আর টাকাটা কোথায় থেকে যাবে দুনিয়াতে? আর এই টাকাটা আপনি না ভালো কাজে ব্যয় করেছেন, না মসজিদ নির্মাণ কাজে ব্যয় করেছেন, না মাদ্রাসার কাজে ব্যয় করেছেন, না দিন দুঃখীদের প্রতি খরচ করেছেন, না দরিদ্র মানুষের জন্য আপনি খরচ করেছেন, সব টাকা রয়ে গেছে। ওই সন্তানরা আবার যারা আল্লাহ তার অবাধ্য, রসুলের অবাধ্য, ওই টাকাটাকে নিয়ে তারা আবার ফুর্তি করছে মারা যাওয়ার পর। তো এই টাকাটা কি আপনার কাজে আসলো? কাজে আসেনি। আমাদের যারা দর্শকবৃন্দ, তিন ধরনের নফস রয়েছে, একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে লওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা সব সময় মানুষকে গুনাহের কাজ করতে বলে। নফসে লওয়ামা, লা উকসিমু বিন নফসে লওয়ামা, কোরআনে কারিমের মধ্যে এসছে। লওয়ামা কী করে? মানুষকে বারবার অনুশোচনা দেয়, তুমি এই কাজটা করে ফেলেছ, কাজটা করা তোমার সমীচীন হয়নি। আর নফসে মুতমাইন্না, এটা সবসময় ভালো কাজ করতে চায় আর প্রশান্তি পায় ভালো কাজের মধ্যে। নফসে আম্মারা কী বলে? মানুষকে প্ররোচনা দেয়, সে বলে যে আরে চোখ উঠিয়ে দেখো না কত সুন্দর দৃশ্য রয়েছে। আম্মারা এমন, মনে করেন ছেলে হোক বা মেয়ে হোক, মনে করেন ছেলে পৃথিবীর সুন্দর সুন্দর নারীকে দেখেছে, কিন্তু তার নফস, তারপরে কি তার চাহিদা, তার আশা পূরণ হচ্ছে না। তাকে যদি বলা হয় যে পুরো বিশ্বের নারী তুমি দেখে নিয়েছো, একটা নারী বাকি আছে সুন্দর নারী, কিন্তু তার নফস কী বলবে? আমি ওটা দেখব। তদ্রূপ মেয়ে যদি সুন্দর সুন্দর সমস্ত ছেলেদেরকে দেখে নিয়েছে, বিশ্বের সব সুন্দর ছেলেকে দেখে নিয়েছে, তাকে যদি বলা হয় যে আরেকজন বাকি আছে, তার আগ্রহ আরেকজনকে দেখার প্রতি থাকবে। কেন? নফসে মারাটা মোটা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। কিন্তু যারা আল্লাহওয়ালা, তারা তাদের চোখকে পরনারীর প্রতি কখনো তার চোখ উত্তোলন করে তারা দেখে না, খারাপ দৃষ্টিতে কোনোদিন দেখে না, কুদৃষ্টি দেয় না। তো যখন মানুষ গুনাহ করে ফেলে, তো নফসে লওয়ামা তাকে বারবার কী বলে? তাকে অনুশোচনা দেয়, অনুতপ্ত করে। লওয়ামা কী বলে? যে দেখো, তোমাকে তো মানুষ নিকার মনে করে, তোমাকে তো মনে করছে তুমি আল্লাহর বলি, হ্যাঁ, কিন্তু তুমি ভালো করে জানো, আল্লাহ তাআলা ভালো করে জানে তোমার অবস্থা, তুমি কেমন কেমন গুনাহ করেছো। লওয়ামা তাকে বুঝায়, দেখো তওবা করে নাও, মানুষের সামনে তো তোমাকে তোমার হাত কি মানুষ চুমু দেয়, হ্যাঁ, তোমার পা চুমু দেয়, হ্যাঁ, তোমাকে কত মানে সম্মানের সহিত রাখে, সম্মানের সাথে বসায়, তুমি যখন আসো মানুষ দাঁড়িয়ে যায় সম্মানের জন্য, কিন্তু তোমার আন্তরিক অবস্থাটা কি এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। নফসে লওয়ামা বলে দেখো মানুষ তোমাকে সম্মান দিচ্ছে, এখনই তওবা করে নাও, তওবা করে নাও। আর যদি সে নফসে লওয়ামার কথা শুনে নেয় আর লাব্বাইক বলে, তাহলে তার জীবন সফল কাম হয়ে যায়, গুনাহ থেকে তওবা করে নেয়। আর যদি নফসে আম্মারা তাকে বারবার গুনাহের দিকে ডাকছে আর সে লাব্বাইক বলে, ওই গুনাহ যদি করে ফেলে, তাহলে তার দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়ে যায়, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। বুজুগানে দিন যারা ছিলেন, তারা সব সময় তাদের নফসের মুহাসাবা করতেন, হিসাব করতেন, নফসের সাথে কথা বলতেন। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা 40 বছর বয়সে তিনি বলছেন যে আরে সাদি, তোমার বয়স 40 বছর হয়ে গেছে, তুমি এখনও বাচ্চাদের মতো তুমি কাজ করো, এখনও খেলাধুলার মধ্যে লেগে আছো, এখনও তুমি ফুর্তির মধ্যে লেগে আছো, আল্লাহু আকবার, এমন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি। তিনি মুহাসিবা করছেন নিজের নফসের। আমরা কি কোনোদিন চিন্তা করেছি? আমাদের কোনো চিন্তা হয় না, কোনো দিন অনুশোচনা হয় না গুনাহ করার পর। এখন তো আমরা এমন যুগে চলে আসছি, গুনাহকে গুনাহই মনে করি না, আমরা ডিফিনেশন পর্যন্ত ভুলে গেছি যে গুনাহ কাকে বলে। দাড়ি কাটে মানুষ এটাকে গুনাহই মনে করে না, নামাজ যে পড়ছে না, ছেলে মেয়ের বিয়ে ঠিক করতে গেছে, জিজ্ঞেস করছে ছেলে কী করে, আচ্ছা ইঞ্জিনিয়ার, ছেলে কি ডাক্তার, ছেলে কি লেকচারার, ছেলে কি প্রফেসর, বেতন কত, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, বাড়ি কেমন, আচ্ছা এরকম, বাড়ির জিনিসপত্র সব কিছু দেখছে, কিন্তু এটা জিজ্ঞেস করছে না যে ছেলে নামাজ পড়ে কি পড়ে না। আমরা কি কোনো দিন জিজ্ঞেস করি যে ছেলে নামাজ পড়ে কি পড়ে না? আবার দেখা যায় ছেলে পক্ষ আসছে, মেয়ে কত পড়াশুনো করছে, সব কিছু করেছে, মেয়ে নিকার কিনা, দিনদার কিনা, আমরা কোনো দিন লক্ষ্য করেছি মেয়ে নামাজি কিনা? যদি মেয়ে নামাজি না হয়, সে শুধু নাটক ফিল্ম ড্রামার মধ্যে লেগে থাকে, এই সমস্ত নারীরা যখন ঘরে আসবে, তো বাচ্চাকে সে কী শিখাবে? সেও কি অশ্লীল দৃশ্য দেখবে টিভিতে আর বাচ্চাকেও দেখাবে? সেও মিথ্যা কথা বলবে, ছোটো মেয়েকেও মিথ্যা কথা শেখাবে? আল্লাহ তার হেফাজত করুক, কী যুগে আমরা চলে আসলাম। আচ্ছা, কোর্টের মধ্যে দেখা যায়, কোর্টের মধ্যে বাদী থাকে, বিবাদী থাকে, জজ থাকে, একজন ন্যায়পরায়ণ মানুষ আসছে, নিরপরাধী মানুষ, তার কাছে উকিল সে ঠিক করেছে, আর অপর পক্ষ যে অপরাধী সে কী করছে, আরও কোটি টাকা দিয়ে এমন উকিল ঠিক করেছে, সে এমনভাবে যারা করছে যে নিরপরাধী ব্যক্তি হেরে যাচ্ছে। আচ্ছা মনে করেন জজ যদি বিক্রি হয়ে যায়, তো কে কাকে বুঝাবে? কিন্তু এমন একটা বিচারালয় আছে, এমন একটা কোর্ট আছে, সেটা হচ্ছে অন্তর। আপনার অন্তর আপনাকে বলে দিবে যে আপনি এই কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন, না আপনার অন্তর আপনাকে বুঝাবে, এখানে কোনো কিছু করার নেই। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দেওয়া হবে, বলা হবে ইকরা, পড়ো তোমার, আজকে তুমি নিজেই তোমার আমলের জন্য যথেষ্ট, হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তো অন্তর আমাদের ভালো হতে হবে, অন্তরটা যদি বিগড়ে যায় তাহলে আমাদের পুরো শরীর বিগড়ে যাবে, আর অন্তরটা যদি ভালো হয়ে যায় তাহলে সব কিছু ভালো হয়ে যাবে। যখনই মাদেই চেনা দর্শক বন্ধু, যখনই কোনো নেকির কাজ করার ইচ্ছা পোষণ হয় অন্তরে আসে, সাথে সাথে করে ফেলুন, কারণ জানি না অন্তরটা কখন চেঞ্জ হয়ে যাবে, অন্তর চেঞ্জ হয়ে যায়। দেখুন মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে দাওয়াত দিলেন, হেদায়তের দাওয়াত দিলেন, ফিরাউনের অন্তরটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। সে এখন চিন্তা করছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, আমি তার প্রতি ঈমান আনবো। সে কী করলো, তার উচিত ছিল যে সাথে সাথে ঈমান নিয়ে আসা, কিন্তু সে কী করলো, তার উজির হামানের সাথে গেল পরামর্শ করতে। হামানকে বলছে আমার ইচ্ছা হচ্ছে যে আমি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনবো। এই কথা শোনার সাথে সাথে হামান কী বলল, বলে ফিরাউন শোনো, যদি তুমি এই কাজটা করো তার আগে আমাকে তুমি হত্যা করে দাও, তুমি আমাকে শেষ করে ফেলো। কেন কেন তোমাকে হত্যা করব। সে এখন কী করলো, এমনভাবে তাকে মানে বুঝালো হামান, ফিরাউনকে বলছে তুমি তো খোদা, খোদা কি কারো গোলামি করে নাকি, খোদা কি কারো অনুগত হয় নাকি, খোদা কি কারো দাসত্ব করে নাকি। এই কথা শোনার সাথে সাথে তার অন্তরটা আবার কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সে বলল যে না, আমি তার প্রতি ঈমান আনব না। তো এই যে সে যে নেকির তার অন্তরে একটা ইচ্ছা এসেছিল ঈমান আনার, কিন্তু খারাপ সংস্পর্শে থাকার কারণে, এই হামানের কাছে পরামর্শ নেওয়ার কারণে কী হলো, লাস্টে সে কুফর অবস্থায় মৃত্যুবরণ করলো। তো আমাদেরও আশপাশের অনেক বন্ধু আছে, ইচ্ছে মনে করেন আমার ইচ্ছে করছে যে আমি নেককার হব, কিন্তু তার বন্ধু আছে কেমন, বন্ধু আছে খারাপ, বারবার অন্তর ইচ্ছে করে যে আমি ইস্তিমায় যাব, হ্যাঁ আমি মাদানী মুজাকরা দেখব, আমি ভালো কাজে যাব, অংশগ্রহণ করব, কিন্তু আমার উঠা বসা হচ্ছে কার কাদের সাথে, খারাপ বন্ধুদের সাথে, যেতে আমার ইচ্ছা করছে, নফস বলছে, নফসে লাওয়ামা বলছে যাও ইস্তিমায় আজকে যাও বৃহস্পতিবারের দিন, কিন্তু বন্ধুরা বলছে আরে ওখানে কোথায় যাবা, চলো ঘুরতে চলে যাই। তাকে নিয়ে গেলো মাঠে খেলতে, তাকে চলে গেলো খেলা দেখার জন্য, বিভিন্ন জায়গা নিয়ে চলে গেল। তো নেককার হওয়ার জন্য প্রথমে খারাপ সঙ্গকে ছাড়তে হবে, আর ছেড়ে আল্লাহ তাআলার পথে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে নফসে নতওয়া কুশতে ইল্লা জিল্লে পর দা মানে আ নফসে কুশরা দস্তগীর। শোনো, যদি নফসকে তুমি মারতে চাও না তাহলে তোমাকে অবশ্যই পীর ধরতে হবে। নফস নতওয়া কুশতে ইল্লা জিল্লে পর, নফসকে তুমি যদি দমন করতে চাও অবশ্যই তোমাকে কোনো পীরের ছায়াতলে আসতে হবে। দেখুন না, এত বড় বিজ্ঞ আলেম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা, যার কিতাব নিয়ে আজকে আলোচনা করছি, তিনি নিজেই কী ছিলেন, মুরিদ ছিলেন কার, শামস তাবরিজ রহমতুল্লাহি তাআলা, তিনি তার সান্নিধ্য অর্জন করেছেন। আজকের যুগে আমরা এমন যুবক চলে আসে মানে ভার্সিটিতে পড়াশোনা করেছে, এসে এসে হুজুরদেরকে জিজ্ঞেস করে হুজুর পীর ধরার কী দরকার আছে। তো তারা কি জানতেন না এত বড় বড় আল্লাহর বলি এত পড়াশোনা করেছেন, প্রত্যেকটা বড় বড় বুজুর্গরা কি পীর ধরেছেন? কারণ পীর কী জন্য ধরা হয়, যে নফসের মুহাসিবা করার জন্য। সে আপনাকে কী করবে, আপনার আত্মশুদ্ধি করাবে, আপনাকে শয়তানের কুচক্র থেকে আপনাকে হেফাজত করবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় তাফসির লিখেছেন, এত বড় আলেম, যখন শয়তান আসলো মৃত্যুর সময়, শয়তান এসে তাকে কুমন্ত্রণা দিচ্ছে, ফখরুদ্দিন দেখো তুমি আল্লাহকে এক মানো, বলে হ্যাঁ আমি আল্লাহকে এক মানি, তোমার কাছে কী দলিল আছে? তো ফখরুদ্দিন রাজি দলিল দিলেন, আবার কী করলো, শয়তান দলিল খণ্ডন করে দিল, আবার দলিল দিলেন, শয়তান খণ্ডন করে দিল, এভাবে 360 দলিল দিলেন। শয়তান কী করলো, অভিশপ্ত শয়তান 360 দলিলকে খণ্ডন করে দিল। অনেক দূরে তার পীর নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কী করছেন, অজু করছিলেন, কিন্তু রুহানি শক্তি দ্বারা তিনি দেখলেন যে তার মুরিদ সমস্যার মধ্যে আছে। তিনি সেখান থেকে দাঁড়িয়ে কাকে বুঝাচ্ছেন, ইমাম ফখরুদ্দিন রাজিকে বললেন যে হে ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানের সাথে তর্ক বিতর্ক করো না, শয়তানকে তুমি বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহ তাআলাকে এক মানি। যখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা এই কথা বললেন যে আমি আল্লাহকে বিনা দলিলে এক মানি, সাথে সাথে শয়তান সেখান থেকে কি বিতাড়িত হলো, পালিয়ে গেল। তো কে রক্ষা করলো, এত বড় আলেম ছিলেন, তার পীর তাকে কী করলেন, হেফাজত করলেন। তো সবসময় আমাদেরকে নেককারদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ কিন্তু এটা বলেন নাই তোমরা সত্যবাদী হয়ে যাও, আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়, কারণ সত্যবাদীদের সঙ্গে থাকলে সত্যবাদী হওয়া যায়। সত্যবাদীদের সাথে থাকবো না, মিথ্যাবাদীদের সাথে থাকবো, তাকে সত্যবাদী হয়ে যাবেন কখনো না। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা অনেক বড় আল্লাহর বলি ছিলেন, তার কয়েকটা শের বলে অনুষ্ঠানটা শেষ করব। তিনি বলছেন, দর রিয়াজত নফসে বদরা গোশমাল তানা ইয়ান্দাজত তোরা পূর্ববাল। যদি আমরা নফসকে লাগাম দিতে চাই, যেন নফস ছুটাছুটি না করে, গুনাহের কাজে ছুটাছুটি না করে, তাহলে আমাদেরকে কী করতে হবে? নফসকে লাগাম লাগিয়ে রাখতে হবে। লাগাম কী? লাগামটা হচ্ছে ইবাদত, রিয়াজত। ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে কী করতে হবে? আমাদেরকে নফসকে কন্ট্রোলে রাখতে হবে। আর আপনি মনে করবেন যে নামাজই পড়বেন না আর আপনার নফস কন্ট্রোলে থাকবে, জীবনে সম্ভব না। একুশতম পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, ইন্না শব্দটা এসেছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই যে নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি পড়তে থাকে পড়তে থাকে পড়তে 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 এমন এক পর্যায়ে চলে যাবে যে সে গুনাহ থেকে একেবারে বিরত হয়ে যাবে। কিন্তু আমরা নামাজই পড়বো না আর মনে করবো যে নফস কন্ট্রোলে থাকবে, নফসকে লাগাম দিয়ে দিব, এটা কখনো সম্ভব না। মানে চারা দর্শক মিলে যারা নামাজ আদায় করেন না, আল্লাহকে ভয় করুন এবং নিয়ত করে নিন, আমরা আর কোনো নামাজ কাজা করব না। তারপর ফরিদুদ্দিন আত্তার বলছেন, কুয়াতে নেকি না দাদি বদমাকুন হর ওজুদে খুদ সিতম বেহদ মাকুন। ফরিদুদ্দিন আত্তার বলছেন, যদি তোমার নেকি করার শক্তি না থাকে, নেকি করার শক্তি নাই, নেকি করার তৌফিক নাই, তাহলে তুমি গুনাহ করে কেন তোমার বোঝাকে ভারী করছো? কেয়ামতের দিন কীভাবে তুমি এই গুনাহের বোঝাটাকে তুমি বহন করবে? যদি তোমার নেকি করার কোনো তোমার সামর্থ্য নেই, শক্তি নেই, তাহলে গুনাহ করা ছেড়ে দাও, কেন তোমার গুনাহের পাল্লাকে ভারী করছো? আল্লাহু আকবার, কতই না সুন্দর সুন্দর কথা রয়েছে। যে আবার বলা হচ্ছে যে যদি নফসকে সাত সমুদ্রের পান করিয়ে দাও, সাত সমুদ্রের পানি, তারপরও নফসের গুনাহ করার আগুনটা কখনো নিভবে না। সবসময় নফস এটাই চায়, খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। যদি কারো মনে করেন বাদ নিগাহি, মানে মনে করেন কুদৃষ্টি দেওয়ার যার অভ্যাস লেগে গেছে, সেটা ছাড়া খুব সো টাফ হয়ে যায়। একমাত্র আল্লাহ তাআলার ভয় মানুষকে কুদৃষ্টি থেকে হেফাজতে রাখতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তার ভয়টা যেন সঞ্চার করে দেন, সব সময় যেন আল্লাহ তাআলার ভয় করতে থাকি। একমাত্র আল্লাহ তাআলার ভয় তো আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করতে পারে। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আগামী অনুষ্ঠানে আবার আমরা একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।